जेने केर दावा तेर जागा इशारा मिता के देगी दुआए मदीना।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يقصف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى على محمد
আমরা নাতে পাক শ্রবণ করার পূর্বে ইনশাআল্লাহ আজওয়াজাল আমরা ভালো ভালো নিয়ত করে নিই আমি সর্বপ্রথম নিয়ত করছি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল পাঠ করব ইনশাআল্লাহ আজওয়াজাল এবং আপনারাও নিয়ত করে নিন আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্য নাতে রাসূল শ্রবণ করবেন সাল্লাল্লাহু আলাইহি Kaya Rasulullah Wassalam alayka ya Habiballah জীবনী হবে কি
তোমার দিদারিয়া রসুলাল্লাহ এ আশা রয়েছে আমি গুনাগরিয়া হাবিব আল্লাহ প্রিয় সাল্লাল্লাহু আলাইহি রসুলাল্লাহ ওয়াসাল্লাম আলাইকা হাবিবাল্লাহ জর পিও না মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন জর পিও নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারি তোরে পেলাম খোদা তারি তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে আরশে আজম দিল সারা আরশে আজম দিল সারা সাল্লি আলা মুহাম্মাদিন জর পিও নাম মুস্তাফা জর পিও নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন বিপদাগার দূর হয়েছে ভাগ্যতাহার খুলে গেছে বিপদাগার দূর হয়েছে ভাগ্যতাহার খুলে গেছে যে পড়েছে জর পিও নাম মুস্তাফা জর পিও নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন জো কোন পেরে তা কবরে নবীর চেহারা দেখাবে যখন পেরে তা খবরে নবীর চেহারা দেখাবে পড়ি যেন সেথাই খোদা পড়ি যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন জর পিও নাম মুস্তাফা জর পিও নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন সালিক যেন হাশর মাঠে নবীর চোখ ধরে চালিক যেন হাশর মাঠে প্রিয় নবীর চরণ ধরে বলে যেন সেথায় খোদা বলে যেন সেথায় খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন তারই তোরে পেলাম খোদা তারই তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নেবে বিদায় দেহ পিঞ্জর হতে আমার আত্মা যখন নিবে যেন থাকে খোদা মুখে যেন থাকে খোদা সাল্লি আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা যার প্রিয় নাম সাল্লি আলা মুহাম্মাদিন তারই তোরে পেলাম খোদা তারই তোরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা محمد صلى على الحبيب صلى الله تعالى
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আমরা প্রথমে আসুন ইতিকাফের নিয়ত করে নিই আমার সাথে সাথে আপনারাও বলুন নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ মাশাআল্লাহ ইতিকাফ এর বরকত রয়েছে কিতাবের মধ্যে যে যখনই আমরা মসজিদের মধ্যে প্রবেশ করব অবশ্যই স্মরণ করে ইতিকাফের নিয়ত করব এতে করে বর্ণিত রয়েছে আমার আপনার আমল নামায় নফল ইতিকাফের সওয়াব অর্জিত হতে থাকবে কৃষ্ণাই ভাইরা দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অসংখ্য ফজিলত বারাকাত কোরআনুল করিম হাদিসে মুবারকার মধ্যে অসংখ্য কিতাবের মধ্যে ওলামায়ে কেরাম তারা উল্লেখিত করেছেন তার মধ্যে আসুন আমরা একখানা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে একটা হাদিস শরীফ আমরা শ্রবণ করি আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে আমার প্রতি জুমার দিন দুরূদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার শাফাআত করব সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তাআলার কত বড় দয়া কত বড় এহসান যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে 1450 বছর আগে এই সুসংবাদ প্রদান করে গিয়েছেন যে জুমার দিন যাতে করে আমরা পাওয়া মাত্রই এই দিনটাকে আমরা দুরূদ শরীফ দ্বারা সজ্জিত করতে পারি এবং কাল কেয়ামতের ময়দানে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত অর্জন করতে পারি। তো প্লিজ সাহেবের আলহামদুলিল্লাহ এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুরুতেই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে আজকের মেহফিলকে আরও সুসজ্জিত করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে সর্বপ্রথম আজকের যে ইজতেমার বয়ান রয়েছে এই বয়ানকে শ্রবণ করার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করব। কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সত্য নিয়ত সবচাইতে উত্তম আমল। উত্তম আমল বলা হয়েছে সত্য নিয়তকে। তো আল্লাহ পাকের দয়া হয়েছে, আমরা চলে এসেছি, আমরা দেখছি মাদানী চ্যানেলের মাধ্যমে। তো এখন আমাদের যে কাজটা সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে নিয়ত করতে হবে। যদি নিয়ত আমাদের সত্য হয়, আল্লাহ চাহে তো আমাদের ভুল ত্রুটি থাকতে পারে আমলের মধ্যে, কিন্তু নিয়ত সত্য হওয়ার কারণে আজকের ইজতেমার ফয়েজ ও বরকত আমরা হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা নিয়ত করি আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য ইজতেমার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বয়ানকে শ্রবণ করবো ইনশাআল্লাহ। এবং যে বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় আছে ইনশাআল্লাহ আলোচনা হবে, এই বিষয়ের উপর আমরা ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি নিয়ত করছি ইনশাআল্লাহ আজকের বিষয় আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য কিতাব দেখে ইনশাআল্লাহ আপনাদের সামনে বয়ান করব এবং এর উপর আমলও করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাদের সবাইকে, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা সবাইকে, আমাদেরকে আজকের ইজতেমায় শুরু থেকে শেষ পর্যন্ত ইখলাসের সাথে মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করার তৌফিক দান করুক। কৃষ্ণাই ভাইরা, সাপ্তাহিক ইজতেমার যে বিষয়বস্তু রয়েছে এই বিষয়বস্তু এটা মুসলমানদের জানা আবশ্যক। কেননা মুসলমানের কিছু রোগ রয়েছে যেগুলো অভ্যন্তরীণ রোগ, কিছু রোগ রয়েছে আমাদের বাহ্যিক রোগ যেগুলোকে আমরা দেখতে পাই। যে রোগে রোগাক্রান্ত হলে আমরা মানুষকে সান্ত্বনা দেই, সহমর্মিতা হিসেবে তার পাশে থাকি, কিন্তু একজন মানুষের ভিতরগত কিছু রোগ রয়েছে যেই রোগগুলো একজন মুসলমানের জন্য ধ্বংসাত্মক রয়েছে। একজন মুসলমানের আমলকে, যেই রোগের কারণে তার আমলকে বিনষ্ট করে দেয়। তো আজকের যে বিষয় রয়েছে সেই বিষয়টি হচ্ছে যশ খ্যাতি বাসনার নিন্দা। অর্থাৎ আমরা আজকে দুনিয়ার মধ্যে যারা নিজেদের সম্মান মর্যাদা, নিজের যশ খ্যাতি, নিজের আমিত্বকে মানুষের সামনে প্রকাশ করতে চাই, ওই সকল ব্যক্তি যারা এরূপ কাজ করে থাকে, নিজের সম্মানকে পাওয়ার জন্য মানুষের কাছে নিজের আমলকে পেশ করে থাকে, ওই সকল লোক আল্লাহ তাআলার দরবারে কিরকম নিন্দনীয়, হুজুরে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিরকম নিন্দনীয়। এবং আজকের বয়ানে আমরা শুনবো, শ্রবণ করব আল্লাহ তাআলার বুজুর্গানে দিন যারা রয়েছে তারা এই বিষয়টাকে কতটা ভয় করতেন এবং তারা নিজেদের জীবনকে এমনভাবে সজ্জিত করতেন, যশ খ্যাতি থেকে নিজেদেরকে তারা বাঁচিয়ে রাখতেন। শুনবো এর ভয়াবহতা, শুনবো এর কি হুকুম রয়েছে থেকে বাঁচার। সর্বপ্রথম আজকে আমরা একটি ঘটনা শ্রবণ করব, যেই ঘটনাটি উয়ানুল হিকায়াতের মধ্যে হযরত ওহাব বিন মুনাব্বিহ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করেন। তিনি বর্ণনা করেন আল্লাহ পাকের একজন ওলি যিনি আবিদ ছিল, ইবাদত করত। তো তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নির্জনে গিয়ে একা একা আল্লাহ তাআলার ইবাদত করবেন। তো তিনি তাই করলেন, খুব নির্জনে গিয়ে তিনি বসবাস শুরু করলেন আল্লাহ তাআলার ইবাদত করা। লোকেরা যখন তাকে লোকালয়ের মধ্যে, সমাজের মধ্যে উপস্থিত দেখলেন না, তার তালাশ করতে লাগলেন। কেননা সে খুব জ্ঞানী ছিল, আল্লাহওয়ালা ছিল, তার সহচর্য পাওয়ার জন্য সমাজের লোকেরা তারা অপেক্ষমান থাকত। যখন তারা তালাশ করে পেল ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা নির্জনে আল্লাহ তাআলার ইবাদত করছে, তখন তারা তার নিকট চলে গেল। এভাবে করে সমাজের লোকেরা যখন যাওয়া আসা শুরু করলো, ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা তিনি তাদেরকে ওয়াজ নসিহত করে তাদেরকে ইলমের ভাণ্ডার তাদেরকে প্রদান করতেন এবং সমাজের লোকেরা খুব উপকৃত হতো। কেননা ইলম এমন একটা জিনিস যেটা একটা মানুষকে, একজন মানুষকে দুনিয়া পরকালের কল্যাণ দান করে। তো ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলার দরবার থেকে যখন তারা ফিরে আসতো, তারা ইলম ও আমলের ভাণ্ডার নিয়ে আসতো। তো একবার লোকেরা মেহফিলের মধ্যে উপস্থিত, তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা তিনি বললেন, হে লোকেরা, আমি আমার ঘর পরিবার সমাজ থেকে এজন্য ত্যাগ করে নির্জনে এসেছি যাতে করে আমি সমাজের মধ্যে থাকার কারণে যে সকল গুনাহ আমার দ্বারা হবে এই গুনাহ থেকে যাতে আমি বাঁচতে পারি, এজন্য আমি এখন নির্জনে চলে এসেছি। কিন্তু আমার ভয় হয়, আমি একটি বিষয়ে ভয় পাই যে নির্জনে থাকার পরও আমার মধ্যে যদি যশ খ্যাতির বাসনা, যদি মর্যাদা পাওয়ার, সম্মান পাওয়ার বাসনা আমার মধ্যে জাগ্রত হয়, আর এটা আমার জন্য ওই সকল বিপদ থেকেও বড় বিপদ হবে। কৃষ্ণাই ভেরা আমাদের ইচ্ছে দর্শক শ্রোতা, একটু খেয়াল করি, ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা কি মেসেজ দিচ্ছে আমাদেরকে, তিনি ওই মেহফিলে কি বার্তা দিচ্ছেন পুরো দুনিয়াবাসীকে? তিনি বলছেন, আমার সমাজ থেকে পরিবার থেকে আলাদা এই জন্য হয়েছি যাতে আমি গুনাহ থেকে বাঁচতে পারি, যে সকল গুনাহ সমাজের মধ্যে থাকার কারণে হয়ে থাকে। কিন্তু আমি এখন ভয় পাচ্ছি এই জন্য যে এখন আমার অন্তরের মধ্যে যদি যশ খ্যাতির বাসনা জাগ্রত হয়, এটা আমার কাছে সবচেয়ে বড় বিপদ হবে। যখন এই ইলম পূর্ণ তিনি বাণী ওই মেহফিলের লোকদেরকে শোনালেন, তখন তারা তার কথায় অভিভূত হলেন। বাস্তবে কি, যদি আমিত্ব রিয়া আমার মধ্যে চলে আসে, আমাদের মধ্যে চলে আসে, তাহলে আল্লাহ তাআলার আযাবে আমরা লিপ্ত হব। যখন এই কথা লোকেরা শ্রবণ করল, তারা সমাজের মধ্যে গিয়ে ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলার বাণীগুলো প্রচার করতে লাগলেন। এত সুন্দর বাণী তিনি বলেছেন। যখন এই বাণী ওই জামানার বাদশার কাছে পৌঁছলেন, তখন তিনিও এই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলার কথা শুনে অভিভূত হয়ে গেলেন। তখন তার মনে ইচ্ছা প্রকাশ হলো যে উনি ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা জিয়ারত করবেন। তখন বাদশা আল্লাহর ওলি দরবারে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তার যে সাগরেদ রয়েছে, মুরিদান রয়েছে, তাদের কাছে মেসেজ পৌঁছালেন যে আমি ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলার জিয়ারত করতে চাই। যখন তিনি পৌঁছলেন, তখন তার মুরিদান, তার ভক্তবৃন্দ, তারা গিয়ে ওই বুজুর্গকে বললেন, হে আলিজা, হে আল্লাহর ওলি, বাদশা এসেছে আপনার দরবারে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। তখন নেককার লোক তিনি অবাক হয়ে গেলেন, কেন আমার কাছে এসেছে, কেন আমার কাছে তার চাহিদা কি? তখন তিনি বলতে লাগলেন, তখন ওই ব্যক্তিরা, উপস্থিত ব্যক্তিরা ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলাকে বলতে লাগলেন, হুজুর, আপনি যে আমাদেরকে বাণী শুনিয়েছিলেন সেটা আজ সমাজের মধ্যে প্রচার হয়ে গিয়েছে যে আল্লাহ তাআলা যাতে যশ খ্যাতি থেকে আমাদেরকে হেফাজত করে, আর এই বিষয়টা বাদশার কাছে পছন্দ হয়েছে আপনার এই বাণীটুকু, তাই তিনি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। তো দেখেন নেককার লোক তাদের চিন্তাধারা কেমন ছিল। যখন তিনি শুনলেন যে বাদশা তার কাছে এসেছে, যেখানে বাদশার দরবারে সমস্ত দুনিয়াবাসী উপস্থিত হয়, সেখানে তার দরবারে বাদশা এসে হাজির হয়েছেন, যখন ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা এই কথা শুনলেন, তখন তিনি উপস্থিত ব্যক্তির মধ্যে একজনকে বলতে লাগলেন, তোমার কাছে কোনো খাবারের কিছু কি রয়েছে? তখন একজন বলতে লাগলেন, হুজুর, হ্যাঁ, আমার কাছে কিছু খেজুর রয়েছে, যেই খেজুর দিয়ে আপনি ইফতার করবেন। কেননা ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা এমন একজন ওলি ছিলেন যিনি বারো মাসের পাঁচ দিন ব্যতীত যেই দিনগুলোতে হারাম রয়েছে তিনি প্রত্যেক দিন রোজা রাখতেন। তো ওই দিন তিনি বলছেন যে তোমার কাছে কোনো খাবার কি রয়েছে, কিন্তু তিনি রোজাদার ছিলেন, তিনি তার নফল রোজাকে খেজুর খেয়ে ভেঙে ফেললেন এবং উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। বাদশাহ সেটা দেখতে লাগলেন, অবলোকন করলেন, তিনি অবাক হয়ে গেলেন। লোকেরা বলল, তার কাছে ইনি হচ্ছেন সেই বুজুর্গ। যখন লোকেরা এই কথা বলতে লাগলো, বাদশাহ তো অবাক হয়ে গেল। তিনি বলতে লাগলো, আমি তো তার মাঝে ভালো কিছু দেখছি না, আমি তো শ্রবণ করেছি, শুনেছি, সে অনেক বড় আল্লাহর বলি, কিন্তু আমি দেখছি এর ব্যতিক্রম। যখন বাদশাহ সেখান থেকে চলে গেল, বাদশাহ যাওয়ার পর ওই বুজুর্গ ওই নেককার লোকটি বলতে লাগলো, আল্লাহ তাআলার দরবারে হে পাক পরওয়ারদিগার, তোমার দরবারে কৃতজ্ঞতা, যিনি আমার নিকট হতে বাদশাহকে সরিয়ে দিয়েছেন। ভালোই হয়েছে যে বাদশাহ আমার প্রতি প্রভাবিত হননি, বরং তিনি আমাকে গালমন্দ করেছেন। ভেড়া মেসেজ আমাদের জন্য যে ওই নেককার লোক তিনি বাদশাহকে নিজের কাছে প্রভাবিত করেননি, তিনি ওই উপস্থিত ভাবে বাদশাহকে সেখান থেকে ফিরিয়ে দিয়েছেন, যাতে করে বাদশাহ ওই আল্লাহর বলিকে প্রশংসা করে তার মধ্যে যাতে রিয়া আমিত্ব যশ খ্যাতি যাতে জাগ্রত হতে না পারে, তাই আল্লাহর বলি তিনি সেখানে ওই বাদশাহকে কৌশলভাবে তিনি সেখান থেকে বিদায় করে দিলেন। কৃষ্ণায় ভেড়া, এই ঘটনার মাধ্যমে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি যে মানুষের মাঝে নিজেদের স্থান ও মর্যাদা বানানো এটা কোনো ভালো কাজ নয়। বাদশাহের নিকট সম্মান পাওয়া এটা আমরা মনে করি অনেক কিছু, কিন্তু আল্লাহর বলি নেককার লোক তারা এই বিষয়গুলো থেকে নিজেদেরকে হেফাজত করতেন। কেননা তারা জানতেন এই বিষয়গুলো মানুষকে তার অন্তরের মধ্যে রিয়া নামক যে রোগ রয়েছে সেটাকে জাগ্রত করে দেয়। যদি আমরা আমাদের দিকে তাকাই তাহলে দেখি আমরা প্রতিটা ব্যাপারে নিজের সম্মানকে তালাশ করি, আমরা যে আমাকে সম্মান করা হচ্ছে কি না, এই মেহফিলে, এই সমাজে, পরিবারের মধ্যে আমার সম্মান কতটুকু রয়েছে, আমার শ্বশুর বাড়িতে আমার সম্মান কতটুকু রয়েছে, আমার অফিসের মধ্যে আমার অধীনস্থদের মাঝে আমার সম্মান কতটুকু রয়েছে। প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের যশ খ্যাতি সম্মানকে আমরা তালাশ করি কৃষ্ণায় ভেড়া, কিন্তু আল্লাহর বলিরা তারা কি করতেন, তারা এই সকল বিষয় থেকে নিজেদেরকে হেফাজত করতেন। যদি এরূপ আকাঙ্ক্ষা অন্তরে সৃষ্টি হতো আল্লাহর বলিদের অন্তরের মধ্যে, তারা ফোরেন সাথে সাথে এটা থেকে বাঁচার জন্য চেষ্টা করতেন। যেটা আমরা শুনলাম, ওই বুজুর্গ রহমতুল্লাহ নফল রোজাকে ভেঙে ফেললেন, এইখানেও আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল, নফল রোজাও রেখেছিল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিন্তু তিনি দেখলেন বাদশাহ আমার কাছে এসেছে আমাকে প্রভাবিত হয়ে, যদি আমি এখন বাদশাহকে আমার সামনে আসতে দেই তাহলে আমি আরো সম্মানিত হয়ে যাব, আমার যশ খ্যাতি আরো বেড়ে যাবে। তিনি সেটা করলেন না। কিন্তু আমরা সমাজের মধ্যে যদি কোনো ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী ব্যক্তির সাথে আমার কোনো সুসম্পর্ক থাকে, তাহলে সেটাকে আমরা আরো ব্রডকাস্ট করি, আরো সেটাকে প্রচার করি, আমার সাথে অমুক ধনাঢ্যের সম্পর্ক রয়েছে, আমার সাথে অমুক বিজনেসম্যান এর সাথে সম্পর্ক রয়েছে, আমার সাথে অমুক পলিটিশিয়ানের সাথে সম্পর্কিত রয়েছে, যদি পারি আমরা ছবি তুলি, ছবি তুলে সেটাকে আমরা সবাইকে দেখাই, দেখো দেখো আমার সাথে কার সম্পর্ক রয়েছে, দেখো কন্ট্যাক্ট লিস্টে আমার সাথে কার কন্ট্যাক্ট রয়েছে। এটা যশ খ্যাতি, এটা বাসনা, অহংকার, আমিত্ব কৃষ্ণায় বেড়া। কিন্তু আল্লাহর বলি যারা ছিলেন তারা কি করতেন, তারা এটার স্বাদ তারা নিতেন না, তারা নিতেন আল্লাহ তাআলার সন্তুষ্টির স্বাদ। তারা এমনভাবে নিজেকে তৈরি করতেন এসব থেকে আলাদা হয়ে, দুনিয়ার চাকচিক্যতার থেকে আলাদা হয়ে, তারা লোকালয় থেকে আলাদা হয়ে নীরবে নির্জনে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তারা নিজেদেরকে নিযুক্ত করে দিতেন, যাতে করে দুনিয়াবাসী না জানুক তার ইবাদতের কথা, দুনিয়াবাসী না জানুক তার রিয়াজতের কথা। কিন্তু আফসোস, আজকে আমাদের অবস্থা কি? আজকে আমাদের অবস্থা এমন, যদি আমরা আমলকে একটু বাড়িয়ে দেই, সে আমলকে আমরা আরেকটু বাড়িয়ে দিই প্রকাশ করার জন্য, যদি আমি তাহাজ্জুদ পড়ে থাকি, সৌভাগ্য যদি হয়েও যায় সকালবেলায় উঠে আমি আমার বন্ধু মহলে আমার কর্মস্থলে আমি বলি ভাই রাতের বেলায় আমার ঘুম হয়নি কেননা আমি তাহাজ্জুদ পড়েছি, ওই ব্যক্তি কিন্তু আপনার কাছে জানতেও চায়নি ভাই আপনার ঘুম কেন হয়নি, আপনি কি তাহাজ্জুদ পড়েছেন কিনা। তাহলে এখানেই আমি চেয়েছিলাম ওই লোক জানুক, আমার বন্ধু জানুক, আমার ঘরের মানুষ জানুক যে আমি তাহাজ্জুদ গুজারি, কিন্তু আল্লাহর বলিরা এটা চায়নি। এমনও বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলের ঘটনা কিতাবের মধ্যে রয়েছে যে সে তার জিন্দিগি ভর তাহাজ্জুদ করে তার জীবন অতিবাহিত করেছেন কিন্তু তার ঘরের একটা মানুষও জানতো না সে তাহাজ্জুদ গুজারি ছিল। ভাইরা একটু চিন্তা করি, এই যশ খ্যাতি আমাদেরকে, আমি পূর্বেই বলেছিলাম যে এই যশ খ্যাতি কতটা ভয়ানক রোগ যেটা আমাদের ভিতরগতভাবে রয়েছে এবং আমাদের নেক আমলকে আস্তে আস্তে করে ধ্বংস করে দিচ্ছে। যশ খ্যাতি এই বিষয়ে শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস সাত্তার কাদরী দামাত বরকাতুল আলিয়া তিনি বলেন, যশ খ্যাতির বাসনার সংজ্ঞা হল প্রসিদ্ধি ও সম্মানের আকাঙ্ক্ষা করা। হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ বিন মোহাম্মদ গজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি যশ খ্যাতির বাসনার নিন্দা করতে গিয়ে বলেন যে প্রসিদ্ধির উদ্দেশ্যে নিজের প্রসিদ্ধি করার জন্য, নিজের পরিচয় করার জন্য মানুষের মনে স্থান করে নেওয়া, আর এই আকাঙ্ক্ষা তার জন্য সকল ফিতনাহের মূল, সকল গুনাহের মূল। অতএব আমাদের উচিত যশ খ্যাতির বাসনা অর্থাৎ প্রসিদ্ধির যে আকাঙ্ক্ষা এর উপর প্রভাব লাভ করার জন্য কোরআনে পাক ও হাদিসে মুবারকার বর্ণিত যে ক্ষতির কথা রয়েছে সেটার প্রতি আমাদের দৃষ্টিপাত করা। আফসোস কৃষ্ণায় ভাইর মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, এই যে বিষয়গুলো আজকে আমরা জানতে পারছি দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমার মাধ্যমে, কিন্তু এই বিষয়গুলো যে এতটা গুরুত্বপূর্ণ যার আলোচনা আল্লাহ পাক স্বয়ং কোরআনুল কারিমের মধ্যে করেছেন, এই বিষয়গুলো এতটা উম্মতে মুহাম্মাদের জন্য জানা আবশ্যক যার বিষয়ে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়ে গিয়েছেন, কিন্তু আফসোস কোরআনুল কারিমের মধ্যে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, হাদিস জানার কোনো আমাদের আকাঙ্ক্ষা নেই, যার কারণে এই বিষয়গুলো, এই রোগগুলো, অভ্যন্তরীণ রোগগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে করে আরো বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে কি বলছে দুনিয়াবাসীকে আসুন আমরা শ্রবণ করি, সূরা হুদ 12 পারার 15 ও 16 নম্বর আয়াত, আল্লাহ পাকের এরশাদ। এটা কি আমরা গুরুত্ব দিব নাকি গুরুত্ব দিব না? আল্লাহ তাআলার আয়াত বান্দার জন্য, এটা বান্দার জন্য কতটা গুরুত্ব, এটা বান্দাকে যখন উপলব্ধি করবে তখন সে ওই বান্দার ওই আয়াতের উপর আমল করা তার উপর আবশ্যক হয়ে যাবে। কৃষ্ণাইবের আমরা কোরআন কারিমের তেলাওয়াত তো শ্রবণ করি, আমরা আয়াতের অনুবাদ শ্রবণ করি, কিন্তু কতটুকু আমরা আমাদের অন্তরের মধ্যে সেটাকে বাস্তবায়িত করি এটা হচ্ছে দেখার বিষয়। আমি বলবো যে আমরা শুধু শ্রবণের মধ্যে আমাদেরকে সীমাবদ্ধ রাখবো না, এর উপর আমল করার আমরা চেষ্টা করি। আসুন আমরা শুনি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি এরশাদ করেন, যার অনুবাদ কানজুল ইমান থেকে আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা খুব সুন্দরভাবে তিনি অনুবাদ করেন। অনুবাদ, যে ব্যক্তি পার্থিব জীবনে দুনিয়াবী জীবনে সাজসজ্জা কামনা করে আমি তাদের কৃতকর্মের পূর্ণ ফল দিয়ে দিব এবং এর মধ্যে কম দেওয়া হবে না, এরা হচ্ছে ওই সব লোক যাদের জন্য পরলোকে কিছুই নেই কিন্তু আগুনই, এবং নিষ্ফল হয়েছে যা কিছু ওখানে করত এবং বিলীন হয়েছে যা তাদের কৃতকর্ম ছিল। আল্লাহু আকবার। এই আয়াতও সাধারণত যশ খ্যাতির বাসনার অন্তর্ভুক্ত, কেননা যশ খ্যাতির বাসনা দুনিয়াবী জীবনের স্বাদ ও সাজসজ্জার মধ্যে একটি অনেক বড় স্বাদ ও সৌন্দর্য। এখানে আমি আপনি যা চাইবো এই দুনিয়ার যশ খ্যাতির জন্য আল্লাহ তাআলার হুকুম হচ্ছে আমাকে আপনাকে সেটা পরিপূর্ণ করে দিবে। আমার একটা বাড়ি দরকার, আজকে আমি এলাকার মধ্যে স্থানীয় না, আমার সম্মান নেই, যদি আজকে আমার একটা পাঁচতলা বাড়ি থাকে তাহলে সমাজের মানুষ আমাকে সম্মান দিবে, সমাজের মানুষ আমাকে যাওয়া আসা করার সময় সালাম প্রদান করবে, সমাজের মানুষ আমাকে দেখলে দাঁড়িয়ে যাবে। আমার আল্লাহ পাক এরশাদ করেন, বান্দা দুনিয়াতে যদি সাজসজ্জার জন্য তোমার যে চাহিদা রয়েছে তোমার সেই চাহিদাকে পরিপূর্ণ করে দেওয়া হবে। চিন্তার বিষয়, আমরা কি দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার আরামায়েশ চাই নাকি পরকালের আরামায়েশকে চাই? অবশ্যই অবশ্যই আমরা পরকালের আরামায়েশকে চাই। এটা আমরা অন্তরের মধ্যে তো বলি জবান দিয়ে, কিন্তু অন্তরের মধ্যে বাস্তবে কি আমাদের সেটা আমাদের নেই? বাস্তবে কি আমাদের অন্তরের মধ্যে খেয়াল হচ্ছে দুনিয়ার লোভ লালসা, সম্পদের আকাঙ্ক্ষা, সম্পদের আমাদের বাসনা, যেগুলো আমরা প্রতিনিয়ত করেই যাচ্ছি করেই যাচ্ছি, বলছি জবানে, না না ভাই কি হবে এগুলো দিয়ে, আমাকে তো যেতে হবে কবরে, অন্ধকার কবরে, এগুলো আমার কোনো কাজে আসবে না। কিন্তু ঘুরে ফিরে সেই দিনের বেলায় ঘর থেকে বের হয়ে এই রিজিকের তালাশে রাতের বেলায় ঘরে ফিরে আবার সেই রিজিককে শেষ করে আবার রাতের বেলায় চিন্তা করি কালকে দিনের বেলায় কি খেতে হবে, কালকে তিন দিন পর, চার দিন পর, এক বছর পর সন্তানের জন্য কি ভবিষ্যৎ রেখে যাব আমি। এটা হচ্ছে আমাদের দুনিয়ার বাসনা, কিন্তু আমি মুখে বলছি আমার কবর, আমার আখেরাত। কৃষ্ণাইবের আল্লাহ পাক আরো এরশাদ ফরমান সূরা সূরার মধ্যে, যে আখেরাতের ফসল চায় আমি তার জন্য তার ফসল বৃদ্ধি করে দেই, আর যে দুনিয়ার ফসল কামনা করে আমি তাকে তা থেকে কিছু প্রদান করব এবং আখেরাতে তার কোনো অংশ নাই। আল্লাহু আকবার। কৃষ্ণাইবেরা তাফসিরে নুরুল ইরফান থেকে আয়াতে মোবারকায় ভিন্ন ভিন্ন অংশের তাফসির দেখুন, যে আখেরাতের ফসল চায় অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি চাইবে, রিয়া বা লোক দেখানোর কোনো কাজ করবে না, আমি তার জন্য ফসলকে বৃদ্ধি করে দেই, অর্থাৎ তাকে বেশি পরিমাণে নেক কাজ করার শক্তি সামর্থ্য দেব, সৎ কার্যাদি সম্পাদন করা তার জন্য সহজ করে দিব, সৎ কার্যাদি সওয়াব বিনা হিসেবে তাকে দান করব। আর যে দুনিয়ার ফসল কামনা করবে অর্থাৎ নিছক দুনিয়া উপার্জনের জন্য কাজ করবে, মান সম্মান লাভের জন্য আলেম হাজি হবে আর গনিমত লাভের জন্য গাজী হবে, আখেরাতে তার কোনো অংশ নেই, কেননা সে আখেরাতের জন্য কোনো কাজই করেনি। বোঝা যায় রিয়াকার সওয়াব থেকে বঞ্চিত থাকে, কিন্তু শরীয়তের বিধান অনুযায়ী তার কর্ম সঠিক, রিয়া সহকারে নামাজ সম্পূর্ণ করলেও ফরজ সম্পাদন হয়ে যাবে, কিন্তু সে সওয়াব পাবে না। এই কারণে ফিল আখেরা, আখেরাতের কোনো অংশই সে পাবে না। কৃষ্ণাইবেরা একটু চিন্তা করি, আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের তেলাওয়াত, আমাদের যাকাত, আমাদের ফিতরা, আমাদের দান, আমাদের সাদকা, এগুলো কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নাকি লোক দেখানোর জন্য? আমি তো দেখছি যে আমি সম্পদ দান করছি, কিন্তু আমার অন্তরের খেয়াল হলো মসজিদের সমাগত মুসল্লি দেখবে যে আমি 50,000 টাকা দান করেছি, মুসল্লিরা বাহবা দিবে, আমাকে সালাম দিবে। যদি এই হয় আমার আপনার অন্তরের নিয়ত, তাহলে এর পরিপূর্ণ ফল আমি দুনিয়াতেই পাবো, আখেরাত আমার থেকে হাতছাড়া হয়ে যাবে। কৃষ্ণাইবেরা আমাদের উচিত লোক দেখানো, নিজের বাহবা, সমাজের সম্মান পাওয়া, এ সকল নিয়তে নেক আমল থেকে বিরত থাকা, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব অর্জনের জন্য, নিজের আখেরাতকে উত্তম বানানোর জন্য লোক দেখানো আমল থেকে বিরত থাকা। রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন শক্ত শিলাখণ্ডে কোনো আমল করে যার না তো কোনো দরজা আছে না কোনো জানালা, তবুও তার আমল প্রকাশ হয়ে যাবে এবং যা হওয়ার তাই হবে। সুবহানাল্লাহ। হাদিসটা আপনারা আবার শ্রবণ করবেন, যে আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি এমন কোনো শক্ত শিলাখণ্ডে কোনো আমল করে, শিলা পাথরের ন্যায়, এটার ভিতরে যদি কেউ আমলও করে, যদি এটার কোনো দরজাও না থাকে, জানালাও না থাকে, তাহলে কি হবে? তাহলে আল্লাহ তাআলা তার যে আমল রয়েছে, তার যে সম্মান রয়েছে, সেটা দুনিয়ার বাসীর কাছে পৌঁছে দিবে আল্লাহ তাআলা। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা এই হাদিসে পাকের আলোকে লিখেন, এই মহান বাণীর উদ্দেশ্য হলো, তোমরা রিয়া করে সওয়াব কেন নষ্ট করো? তোমরা একনিষ্ঠভাবে নেকি করো, গোপনে ইবাদত করো, আল্লাহ পাক তোমাদের নেকির স্বয়ংক্রিয়ভাবে মানুষের কাছে জানিয়ে দিবেন, মানুষের অন্তর তোমাদেরকে নেককার ভাবতে থাকবে, এটা পরীক্ষিত। অনেকে গোপনে তাহাজুদ পড়ে থাকে, লোকেরা এমনিতেই তাকে তাহাজুদ গুজার বলতে থাকে। আমি আপনি সকালবেলায় কখন বলবো আমি তাহাজুদ পড়েছি? আর নেককার লোকেরা গোপনে তাহাজুদ পড়ে সকালবেলায়, সমাজের লোকেরা তার চেহারার নূর চমকে দেখে তাকেই বলে, ভাই আপনি তো রাতের বেলায় মনে হয় তাহাজুদ পড়েন, আপনার চেহারায় নূর চমকাচ্ছে, আপনাকে দেখলে প্রশান্তি আসে, মনে হয় আপনি যেন রাতবেলায় আল্লাহ তাআলার জিকিরের মধ্যে লিপ্ত ছিলেন। আরে ভাই এটা কে বললো তাকে, এই গোপন সংবাদ কে দিল তাকে? আমার আল্লাহ তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দিয়েছে। কৃষ্ণাই ভেরা, নিশ্চয়ই আল্লাহ পাকের নেক বান্দারা একনিষ্ঠভাবে তার সন্তুষ্টি খুশি অর্জনের জন্য আমল করে থাকে। তাই তো আল্লাহ পাক মানুষের অন্তরে তাদের আদব সম্মানকে সৃষ্টি করে দেন এবং সমগ্র জগতে তাদের তাকওয়া পরহেজগারিতার চর্চা আরও বাড়তে থাকে। আর আমাদের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত, যে একে তো আমরা নেকি করিও না, আর যদি নেকি কোনো রকম করে ফেলি তবে নিজের বাহবা নিজের সম্মানকে পাওয়ার জন্য মানুষের নিকট সেটাকে প্রকাশ করতে থাকি। যশ খ্যাতির বাসনা, এই বাতিনি, এই অভ্যন্তরীণ মারাত্মক রোগ আমাদেরকে যেন আরও দিন দিন ধ্বংস করে দিচ্ছে। এ থেকে বাঁচার জন্য আমার প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কয়েকটি বাণী আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, আল্লাহ পাকের আনুগত্যকে বান্দার পক্ষ থেকে করা প্রশংসার ভালোবাসার সাথে মিলানো থেকে বাঁচতে থাকো, যেন তোমাদের আমল নষ্ট না হয়ে যায়। দুই, সম্পদ ও মর্যাদার ভালোবাসা মুমিনের অন্তরে মুনাফিকিকে এমনভাবে বৃদ্ধি করে যেমন পানি সবুজ ঘাস উৎপন্ন করে। তিন, দুটি ক্ষুধার্ত নেকড়ে ছাগলের পালে ততটা ধ্বংস করে না যতটা ধ্বংস যশ খ্যাতির ভালোবাসা, ধন সম্পদ, নিজের আমিত্ব প্রসিদ্ধির ভালোবাসা মুসলমানদেরকে দিনে দূর করে থাকে। কৃষ্ণায় ভেরা, নিজের প্রশংসা পছন্দ করা মানুষকে অন্ধ বধির বানিয়ে দেয়। কৃষ্ণায় ভেরা, এগুলো আমাদের জন্য ভয়ানক বার্তা, যাতে করে আমরা এই জগৎসেতির বাসনা থেকে নিজেকে হেফাজত করতে পারি, নিজেকে বাঁচাতে পারি। কৃষ্ণাই বেড়া, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে মানুষ তার দিন ও দুনিয়ার ব্যাপারে তার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে, অর্থাৎ তার প্রশংসা করে, তবে যাকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহু আকবার, এতটুকুই যথেষ্ট আপনার আমার জন্য মন্দ হওয়া, যে আমি আপনি যদি আমল করার পর সেটা মানুষকে ইশারা দিয়ে বুঝাতে চাই। কৃষ্ণাই ভেরা, জানা গেল যশ খ্যাতির বাসনা একটি খুবই নিন্দনীয় কাজ আর অপ্রসিদ্ধ, অর্থাৎ নিজেকে মানুষের মাঝে প্রসিদ্ধ পরিচিত না করানো প্রশংসাযোগ্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমার উম্মতের মধ্যে এমন লোক রয়েছে, যদি সে তোমার নিকট এক দিনার চায় তবে তুমি তাকে দিবে না, যদি এক দিরহামও চায় তবে তুমি নিষেধ করে দিবে, আর যদি এক পয়সাও চায় তবুও তুমি অস্বীকার করবে। অথচ যদি সে আল্লাহ পাকের নিকট জান্নাত চায় তবে তিনি অবশ্যই তাকে প্রদান করবেন, যদি দুনিয়া প্রার্থনা করে তবে আল্লাহ পাক তাকে দুনিয়া শুধু এই কারণেই দিবে যে দুনিয়া তার নিকট নিকৃষ্ট, অসংখ্য ফাটা পুরনো পোশাকের লোক এমন যে যদি সে কোনো বিষয়ে আল্লাহ পাকের শপথ করে নেয় তবে আল্লাহ পাক তাকে অবশ্যই পূরণ করে দিবে। কৃষ্ণাই ভেরা, দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে এমনও লোক রয়েছে যাদেরকে দেখলে আমরা ঘৃণা করি, যাদেরকে দেখলে আমরা তাদের সহচর্য থেকে দূরে সরে যাই, তাদের সঙ্গ থেকে আমরা দূরে সরে যাই, তাদেরকে আমরা পছন্দ করি না। দেখতে হয়তোবা অগোছালো, ছেঁড়া ফাটা জামা পরা, আমরা মনে করি এইসব লোকের কোনো সম্মান সমাজে নেই, কিন্তু এমনও বাহ্যিকভাবে দেখতে হয়তোবা সে পাগল, তার পোশাক পরিচ্ছদ মনে হয় সে গরিব, কিন্তু ওই ব্যক্তি হতে পারে আল্লাহ তাআলার একজন ওলি, সে হতে পারে একজন আল্লাহ তাআলার ওলি। হাদিসে পাকের মধ্যে বর্ণনা রয়েছে, জান্নাতবাসীরা ধুলামলিন চেহারা এবং এলোমেলো চুলওয়ালা এবং ফাটা পুরনো কাপড় হলা হয়ে থাকে। জান্নাতবাসী যারা হবে তারা পুরাতন কাপড়ওয়ালা এবং এলোমেলো চেহারা এবং তাদের ধুলামলিন চেহারা থাকবে। আর এই সকল লোককে কেউ তোয়াক্কা করবে না। এরাই হলো ওই লোক যদি বাদশাহের নিকট যেতে চায় তবে তারা অনুমতি পায় না, মহিলাদেরকে বিবাহের বার্তা দিলে তবে অস্বীকার করে দেওয়া হয়, যখন কথা বলে তখন তাদের কথা শোনা হয় না, তাদের প্রয়োজনীয়তা তাদের অন্তরে হালচাল পাকিয়ে দেয়। তারা এমন জান্নাতি যে কিয়ামতের দিন তাদের মধ্যে একজনের নূর যদি সকল মানুষের মাঝে বণ্টন করে দেওয়া হয় তবে সকলের পূরণ হয়ে যাবে। কেমন মাকাম তাদের, কেমন মর্যাদা তাদের। আফসোস, আজকে টাই, ব্লেজার স্যুট, সুন্দর পোশাক, দামি পোশাক পরিহিত লোক দেখলে আমরা সম্মানে দাঁড়িয়ে যাই, তাকে আমরা পারলে সেলুইট করি, তার সম্পদের জন্য তাকে 10 বার তাকে সালাম দেই, কেন তার সম্পদ বেশি। কিন্তু একটু চিন্তা করেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে ওই সকল লোক যারা জান্নাতি হবে তারা দুনিয়ার মধ্যে এমন হবে যাদের চেহারা হবে ধুলামলিন, যাদের পোশাক হবে ছেঁড়া ফাটা, যারা অগোছালো, কিন্তু তারা আল্লাহ তাআলার দরবারে এমন তাদের একজনের নূরও যদি দুনিয়াতে বণ্টন করা হয় তাহলে সবাই পূর্ণ হয়ে যাবে। কৃষ্ণাই ভাইরা, জানা গেল আল্লাহ তাআলার দরবারে মাকবুল হওয়ার জন্য প্রসিদ্ধি, লাভ, খ্যাতির কোনো প্রয়োজন নেই, শুধু দরকার একনিষ্ঠতা, মুখলিস, তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহ রাসূলের সুন্নতের আমল। যদি কোনো মুসলমান এই বিষয়গুলোকে নিজেদের মধ্যে বাস্তবায়িত করতে পারে তাহলে তার যশ, খ্যাতি, তার প্রসিদ্ধিতা তাকে নিজেকে প্রচার করতে হবে না, আল্লাহ তাআলা বান্দার কানে কানে তার প্রসিদ্ধিটাকে প্রচার করে দিবে। কৃষ্ণাই ভাইরা, আল্লাহ পাকের নেক বান্দারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নেকি করা তারা এটা পছন্দ করতেন। আফসোস, আজকে আমাদের অবস্থা এমন, আমরা নেকি করি আর সেটা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ মাফ করুক মাআজাল্লাহ সেটা হয় মানুষকে দেখানোর জন্য। আজকে যদি আমরা দেখি সে হোক আলেম, সে হোক সাধারণ, প্রত্যেকটা সেক্টরের লোক আজকে সোশ্যাল মিডিয়াতে জড়ো হয়ে যেন লেগে গিয়েছে যে নিজের প্রসিদ্ধি কীভাবে কামনা করা যায়, নিজের প্রসিদ্ধিকে কীভাবে যেন বাড়ানো যায়, নিজের প্রচার যাতে দেশ দেশ দেশান্তরে চলে যায়, আজকে যেন কম্পিটিশন লেগে গিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। বাস্তবিকই যদি দেখি তাদের নিয়ত, আল্লাহ তাআলা ভালো জানেন যে তাদের অবস্থা কী, তাদের নিয়ত কী, তাদের এই নেক আমল, তাদের এই ওয়াজ নসিহত কী নিয়ত রয়েছে। কৃষ্ণাই ভাইরা, যদি নিয়ত হয় দুনিয়ার জন্য তাহলে সব নেক আমলই ধ্বংস, সব আমল ধ্বংস হয়ে যাবে। আমি হয়তোবা আশ্বাস নিয়ে, ভরসা নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠব, আমি তো অনেক নেকি করে দুনিয়া থেকে আজকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হয়েছি, কাল কিয়ামতের ময়দানে এই নেকিগুলো আমার চেহারার মধ্যে ছুঁড়ে দেওয়া হবে, আমার আমলনামাকে শূন্য করে দেওয়া হবে, তখন আমি আফসোস করতে থাকব কোথায় সেই নেকিগুলো আমার, কোথায় সেই দান সৎকার, কোথায় সেই কোরআনের পাকের তেলাওয়াত, কোথায় সেই আমার রোজা। কৃষ্ণাই বেড়া, সবই আমার জন্য সফল হবে যদি সেটা হয় আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। আজকে আমাদের নফস আমাদের সকল আমলগুলো যেন ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ ওলিরা যারা ছিলেন তারা কিভাবে নিজের নফসকে আয়ত্ত করতেন, হযরত আবু মুহাম্মদ মারতাইশ রহমতুল্লাহ বলেন, আমি অনেক হজ করেছি এবং এর মধ্যে অধিকাংশ হজ আমার নিজের কোনো খরচ করতে হয়নি। অর্থাৎ তার যে ভক্তবৃন্দ, অর্থাৎ তাকে ভালোবাসা পোষণকারী তাকেই তারা প্রদান করেছে। অতঃপর আমার নিকট প্রকাশ হলো যে এই সবই তো আমার নফসের ধোকা ছিল, কেননা একবার আমার মা আমাকে পানির কলসি ভরে আনার আদেশ দিল, তখন আমার উপর তার আদেশ যেন বোঝা মনে হলো। আমার মা আমাকে পানি আনার জন্য বলল, আরে আমার এত প্রসিদ্ধি, আমার এত সমাজের মধ্যে সম্মান, আমি পানির কলসি ভরে ঘরে নিয়ে আসব। তো এই নফসের খেয়াল, ধোকা যখন সে পেল, তখন সে নিজে নিজে আবার চিন্তা করল, সে বলল, আমি বুঝে গেলাম যে হজের সফরে আমার নফস, আমার আনুগত্য শুধু নিজের পরিতোষের জন্য করেছে এবং আমাকে প্রতারণার মধ্যে রেখেছে, কেননা যদি আমার নফস ফানা হয়ে যেত তবে আজ একটি শরীরী হক পূরণ করা, আমার মায়ের আনুগত্য পালন করা, এত কষ্ট আমার অনুভূতি হতো না। কৃষ্ণাই ভাইরা, আল্লাহর বলি, আল্লাহ তাআলা তার উপর দয়া করেছিলেন, তিনি সাথে সাথে তার নফসের খেয়ালকে পাকড়াও করতে পেরেছিলেন। আরে আমি হজ করেছি, আমি হাজির সাহেব, আমি দিনের দায়ী, আমি আলেম, আমি হাফেজ, আমাকে মানুষ সম্মান দেন, আমি কিভাবে চাউলের বস্তা বাজারের ব্যাগ টেনে ঘরে নিয়ে আসব? এই খেয়াল আমাদের মধ্যেও আসে, আমি ঘরের বড় ছেলে, আমি কিভাবে বাইরে থেকে সদাই কিনে ঘরের মধ্যে আসব, লোকের মানুষ আমাকে কি বলবে? আমি কিভাবে বাজারের বস্তা সামান আমি মাথায় নিব, সমাজের লোক কিভাবে বলবে? তখন মায়ের হক, মায়ের হক পালন করাকে ভুলে যাই, শরীয় হুকুম, মা বাবার আনুগত্য করা ফরজ, সেই হুকুমকে আমি ভুলে যাই। কেন? আমার মধ্যে রিয়া কাজ করে, আমার মধ্যে যশ খ্যাতি কাজ করে, লোক কি বলবে আমি যদি এই বস্তা মাথায় নেই? আমার প্রাণ কৃষ্ণায় বেহরা, আমাদের এই ছেলের দর্শক শ্রোতা, এই খেয়াল আমাদের যাদের মধ্যে আসে, এরকম অসংখ্য যুবক রয়েছে যারা নিজের প্রেস্টিজকে বাঁচানোর জন্য মায়ের হুকুমকে তোয়াক্কা করে না, বাবার হুকুমকে তোয়াক্কা করে না। বাবা কিছু আনতে বললে, না আমি পারবো না, এটা আমার কাজ না, না আমি করব না, এটা আমার কাজ না। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে আমি যে বাতিনি রোগ রয়েছে, যশ খ্যাতির রোগ, এই রোগে আমি আক্রান্ত রয়েছি। কৃষ্ণাই বেড়া, এই রোগ দূর করার জন্য আমাকে আপনাকে সচেষ্ট থাকতে হবে, আমাকে আপনাকে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে আসতে হবে, বিনয়ী আমাদের অন্তরে আনতে হবে। একটি বিনয়ীর ঘটনা বলে আমি আমার বয়নের শেষের দিকে অগ্রসর হব। হযরত দাউদ তাঈ রহমাতুল্লাহ তাআলাই এর বরকতময় খেদমতে এক ব্যক্তি হাজির হলো। তিনি রহমাতুল্লাহ তাআলাই তাকে বললেন, বাবা আপনার আগমনের উদ্দেশ্য কি, আপনি কেন এসেছেন আমার কাছে? তখন তিনি বলতে লাগলো, হুজুর আমি আপনার জিয়ারতের জন্য উপস্থিত হয়েছি। তো যখন এই কথা তিনি শুনলেন হযরত দাউদ তাঈ রহমাতুল্লাহ তাআলাই, তখন বললেন, সুধারণা তিনি করলেন যে আমাকে নেক লোক মনে করে তুমি জিয়ারতের জন্য এসেছ, এটা অনেক ভালো কাজ তুমি করেছ, এটা তোমার সাইড থেকে, তোমার দিক থেকে একটি ভালো কাজ, কিন্তু আমি চিন্তায় পড়ে গিয়েছি, আমি এখন চিন্তায় পড়ে গিয়েছি, যদি আমাকে প্রশ্ন করা হয় তুমি কে হও যার জিয়ারতে মানুষ যাবে, তুমি কে হও, তুমি কি আবিদ, তুমি কি ইবাদত গুজার যে তোমাকে জিয়ারতের জন্য মানুষ আসবে, তুমি কি জাহিদ, তুমি কি দুনিয়ার প্রতি উদাসীন, তুমি কি আখেরাতের ফিকির করনেওয়ালা আল্লাহওয়ালা যে তোমার জিয়ারতের জন্য মানুষ আসবে? তিনি নিজেকে নিজেকে সম্বোধন করে এই কথাগুলো বলছে, কেন? যাতে করে তার নফস জাগ্রত না হয়, যাতে করে তার যশ খ্যাতি প্রসিদ্ধ সম্মান তার অন্তরের মধ্যে এই খেয়াল না আসে যে এই লোক তো আমার জিয়ারতের জন্য এসেছে, এই লোক তো মনে করেছে আমি নেককার, আদৌ কি আমি নেককার? আরে ইনি কে? ইনি একজন আল্লাহর ওলি, তো তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করছেন এই কথাগুলো নিজেকে সম্বোধন করে। আরে হে দাউদ, তুমি যৌবনে আল্লাহ তাআলার অবাধ্য ছিলে, অর্ধ বয়সে তুমি ধোকাবাজ হয়েছো, বার্ধক্য এসে তুমি রিয়াকার হয়ে গেছো। এ কথা বলার পর তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আসমান ও জমিনের প্রতিপালক, আমাকে তোমার রহমত দ্বারা এমনভাবে সমৃদ্ধ করো যে আমার যৌবনকাল সংশোধন করে দাও, আমাকে সকল খারাপ কাজ থেকে নিরাপদ করো এবং নেক কার বান্দাদের উচ্চ মর্যাদায় আমার মর্যাদা সমুন্নত করো। কৃষ্ণাই বেড়া, এটা ছিল আল্লাহ ওয়ালাদের বিনয়ী। আজকে আমাদের বিনয়ী কোথায়? আজকে আমাদের একনিষ্ঠতা কোথায়? আমরা নেক আমল করে মানুষের কাছে সেটা প্রচার করি, আমরা নেক আমলকে গোপন রাখতে পারি না, আমরা নেক আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে পারি না। কেন? আল্লাহ পাকের ভয় আমাদের অন্তর থেকে চলে গিয়েছে, ইলমে দিন, আমরা ইলমে দিন থেকে দূরে সরে গিয়েছি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থেকে আমরা দূরে সরে গিয়েছি, আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত আমাদের অন্তর থেকে উঠে গিয়েছে, যার কারণে আজকে আমাদের বিনয়তা চলে গিয়েছে। সাহাবিয়ে রাসূল যিনি ইসলাম গ্রহণ করার পূর্বে যার মধ্যে যশ খ্যাতি ছিল, প্রসিদ্ধিত ছিল, যখন আমার আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনজর তার উপর পড়ে গেল, সে মদিনার মধ্যে সবচেয়ে ফকির হয়ে গেল। তার লেবাস ছিল যশ খ্যাতির লেবাস, কিন্তু নবীর নজরে কারামের মাধ্যমে, আমার নবীর মহাব্বতের কারণে তার মধ্যে এমন বিনয়তা আসলো, সে নিজের পূর্বের সকল যশ খ্যাতিকে দূর করে সে আমার নবীর দরবারের গোলাম হয়ে গেল। কৃষ্ণাই বেড়া, এই জন্য আমাদেরকে আল্লাহ রাসুলের সুন্নতের উপর আমল করতে হবে, দিনী জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে সৃষ্টি করতে হবে। দুনিয়াদারদের সাথে থাকলে এই যশ খ্যাতির বাসনা আমার অন্তর থেকে যাবে না, আমাকে থাকতে হবে আল্লাহওয়ালার সাথে। আল্লাহ পাকের ভয় যার অন্তরে আছে তার সাথে আমার সময়কে ব্যয় করতে হবে। যদি আমরা এটা পারি তাহলে আমাদের পক্ষে সম্ভব। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী ওই সংগঠন যে সংগঠনের মাধ্যমে আলহামদুলিল্লাহ শাইখে তরিকাত আমির আহলে সুন্নত মানুষের অন্তরের মধ্যে খফে খোদা ইশকে রাসূল আস্তে আস্তে করে আমাদের বৃদ্ধি করাচ্ছে, যাতে করে আমরাও এই বাতিনি নামক সকল রোগ থেকে নিজেকে হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাওয়াত ইসলামের এই নেক পরিবেশের সাথে আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইখলাসের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিক। আসুন পিস নাই বেড়া, আমরা সাপ্তাহিক ইজতেমায় যে দুরুদ ছয়টি দুরুদ ও দুটি দোয়া রয়েছে আমরা পড়ে নিই। বুজুর্গরা বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে বৃহস্পতিবার রাতে এই দুরুদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা পড়ি, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা سيدنا محمد النبي الأمي الحبيب العلي القدر العظيم الجاه وعلى آله وصحبه وسلم। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়েদিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কতিপয় বুজুর্গ থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 বার দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সল্লি আলা سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله। একদিন এক ব্যক্তি আসলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কেরাম আলিহিম রেদওয়ান আশ্চর্যজনিত হলেন যে এই ব্যক্তিটি কে। যখন ওই ব্যক্তিটি চলে গেলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এই দুরূদ শরীফ পাঠ করে। আসুন আমরাও সেই দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত অর্থাৎ সুপারিশ ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতীত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র যিনি সপ্ত আসমান ও জমিনের আরশ আজিমের মালিক ও প্রতিপালক। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে এই দোয়া 3 বার পড়ে নেবে সে যেন সবে কদর পেয়ে গেল। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস-সাবঈ রব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস-সাবঈ রব্বিল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রব্বিস সামাওয়াতি আস-সাবঈ রব্বিল আরশিল আযীম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم اذكر الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 আল্লাহ 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله
عشان بيسمى بيرامرا بيرامرا দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কে ওয়াসতে, ইয়া রাসূলুল্লাহ করম কিজিয়ে খুদা কে ওয়াসতে, মুশকিলে হল কর শহে মুশকিল কুশা কে ওয়াসতে, করবলায়ে রদ শহীদে করবলা কে ওয়াসতে, ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রহমার রহিমি মালিকু মাওলা, আমরা কতিপয় গুনাহগার বদকার নাফরমান না লায়েক মাওলা, দাওয়াত ইসলামের শব্দে সুন্নত বরা ইজতেমার মধ্যে মাওলা, কোরআনে পাকের তেলাওয়াত নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা, হাদিস কোরআন পাকের বিষয় ভিত্তিক বয়ান মাওলা, তোমার পাক নামের জিকির করে মাওলা সর্বশেষ তোমার শাহিন শাহের দরবারে দুখানা গুনাহের হাতকে তুলেছি মাওলা। মালিক নিঃসন্দেহে আমরা গুনাহগার মাওলা, মাওলা দিনের আলোতে গুনাহ করেছি রাতের অন্ধকারে গুনাহ করেছি মাওলা, মালিক তোমার খেয়েছি মাওলা তোমার সাথে নাফরমানি করেছি মাওলা, মাওলা এখনো তোমার কাছে এখনো তোমার সাথে নাফরমানি করছি মালিক, মালিক এই নাফরমানি অবস্থায় যদি মালাকুল মৌত আসে আর জানটাকে যদি কবজ করে নেয় মাওলা, ওই অন্ধকার কবরে ধ্বংস হয়ে যাব মাওলা, মালিক ওই অন্ধকারের কবরের জগতের মাওলা ভয়াবহতা থেকে তুমি আমাদেরকে হেফাজত দান করে দাও মাওলা, মালাকুল মৌত আসার আগে আগে আমাদের আমল নামা থেকে জীবনের তাম গুণাগুলোকে মাফ করে দাও মাওলা, মাওলা জেনে গুণা করেছি না জেনে গুণা করেছি মাওলা, নফসের ঘায়েসে করেছি মাওলা, শয়তানের ধোকায় পড়ে করেছি, যৌবনের তাড়নায় করেছি মাওলা, মাওলা তোমার আজাবের কথা ভুলে গিয়েছিলাম মাওলা, মাওলা তোমার শাস্তির কথা ভুলে গিয়েছিলাম মাওলা, মালিক স্মরণ পড়েছে মাওলা আবার, মাওলা আবার তওবা করছি মাওলা, মালিক তওবা করি আবার গুণা করি আবার তওবা করি আবার গুণা করি, মাওলা তোমার কাছে ফরিয়াদ মাওলা আমাদেরকে তুমি এমন তওবা নসিব করে দাও যাতে মাওলা মৃত্যুর আগ পর্যন্ত আর গুণা না করি মাওলা। ইয়া মালিকু মাওলা, দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুনতে বড় ইজতেমায় অসংখ্য ইসলামী ভাই দূর দূরান্ত থেকে এসেছে মাওলা, মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্য ইসলামী ভাই ইসলামী বোন হাত তুলেছে মালিক, মাওলা যার হাতকে তোমার পছন্দ হয় তার হাতের উসিলায় আজকের দোয়াকে কবুলার মঞ্জুর করে নাও মালিক, আমরা অসংখ্য পেরেশানি নিয়ে হাত তুলেছি মাওলা, মাওলা অসংখ্য মাওলা কষ্ট নিয়ে হাত তুলেছি মাওলা, মাওলা কারো মা হসপিটালে ভর্তি মাওলা, কারো বাবা অসুস্থ মাওলা, কারো মা দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছে তো কারো বাবা ইন্তেকাল হয়েছে, কারো রিজিকের পেরেশানি তা কারো ঘরের মধ্যে অশান্তি মাওলা, মাওলা তোমার কাছে ফরিয়াদ গো মাওলা, তুমি আমাদের তাম পেরেশানিকে দূর করে দাও মাওলা, মোলা তোমার যেই বান্দাকে পছন্দ হয় মাওলা সেই বান্দার উচিলে আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। মোলা দাওয়াত ইসলামের সাপ্তাহিক শুনতে বড় ইজতেমার মধ্যে নিজের আসার এবং অপরকে নিয়ে আসার আমাদেরকে তৌফিক দান করে দাও। মোলা যে বিষয়ে বয়ান শুনেছি মাওলা, জোশ খ্যাতি বাসনা রিয়া মাওলা, মোলা এই বাতিনি রোগ থেকে তুমি আমাদেরকে হেফাজত দান করে দাও। মালিক আমাদেরকে একনিষ্ঠতার সাথে বিনয়ের সাথে মাওলা তোমার তোমার হাবিবের সন্তুষ্টির জন্য ইবাদত করার তৌফিক দিয়ে দাও মাওলা। ইয়া ইলাহাল আলামিন, মাওলাইক মাওলা, এক তালেবে ইল মাওলা, আমাদের মাদ্রাসার ছাত্র মাওলা, ওনার আম্মা জান মেডিকেলের মধ্যে ভর্তি মাওলা, মাওলা তোমার কাছে ফরিয়াদ মাওলা, ছেলে আলিম রয়েছে মাওলা, মাওলা আলিমের উসিলা মাওলা তার মাকে তুমি সুস্থ করে দাও মাওলা। রব্বুল আলামিন আমার নিজের বোন মাওলা স্ট্রোক করে হসপিটালে ভর্তি রয়েছে মাওলা, তোমার কাছে ফরিয়াদ মাওলা, তাকে তুমি শেফায়ে কুলে আজলা দান করে দাও মাওলা। এভাবে করে মাওলা যাদের আত্মীয় স্বজন মাওলা অসুস্থ তাদেরকে শেফা দিয়ে দাও, যারা অন্ধকার কবরবাসী তাদেরকে তুমি মাওলা বেহিসাব মাগফিরাত দান করে দাও। মাওলা শাইখে তরিকত আমিরে আহলে সুন্নত আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়ার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দিয়ে দাও। সকল ওলামা আহলে সুন্নত মাওলা, মাওলা তাদের প্রত্যেকের হায়াতে আমলের মধ্যে বরকত দিয়ে দাও মাওলা। মাওলা দাওয়াত ইসলামের বারো দিনী কাজ আমাদেরকে ইখলাসের সাথে করার তৌফিক দিয়ে দাও। মালিক মাওলা আমাদেরকে মাওলা হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রসূলুল্লাহ নসিব করে দাও। মদিনা শরীফের সুশীতল হাওয়া আমাদেরকে নসিব করে দাও মাওলা। মাওলা একটা রাত তোমার হাবিবের জিয়ারত আমাদেরকে নসিব করে দাও। তোমার দয়াল নবীকে না দেখায় আমাদেরকে অন্ধকার কবরে ডাক দিও না মাওলা। ইয়া মালিক মাওলা একটা রাত স্বপ্নে তোমার হাবিবের দিদার নসিব করে দাও মাওলা। ইয়া রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলে নেক জায়েজ দোয়াকে কবুল আর মঞ্জুর করে নাও। কল্লাত তাহিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কলানা, আসআলুকা শাফাআতা ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা শাফাআতা ইয়া হাবিবাল্লাহ। ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। صلى الله تعالى على النبي الأمي صلى الله تعالى عليه وآله وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله.
بسلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك تمر سنتا مل دیکھے লোকে হাসিতা করে আমাকে সবর দাও না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। যো কুন পাবো তো মর দিদার তো কোনে দেহো বে আমার আমার সপনে আসো না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। মুস্তফা জানে রহমত পেলা ও সালাম শমে বাজ মে হেদায়ত পেলা ও সালাম গৌসে আযম ইমাম কাওন কা জলওয়ায়ে শা جانے کو درت پیلا ہو سالا ڈالا دی قلبوں میں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پیلا کو سلام مصطفیٰ جانے رحمت پیلا کو سلام شمع بز میں ہدایت پیلا فیض سے جن کے لا کو نام جیبانے فیض سے جن کے لا کو اس آمیر اول سنت پیلا کو سلام مصطفیٰ جانِ رحمت پیلا کو سلام شمعِ بز میں ہدایت پیلا کو سلام
سبحانک اللہم وبحمدک لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلاة والسلام عليك يا رسول الله صلاة والسلام عليك حبيب الله آمين بحق لا إله إلا الله محمد
جنكير دار